শুভ সন্ধ্যা। আজ সোমবার 10 সেপ্টেম্বর 2018 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি রাকিবুল শেখ। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি বাংলাদেশের একটি গুণী খ্যাতিমান ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমরা পেয়েছি আমাদের সঙ্গে বাংলাদেশের কিংবদন্তি নৃত্যশিল্পী, সাংস্কৃতিক কর্মী, গবেষক, লেখক আর কেউ নন, লুবনা মরিয়মকে। লুবনা মরিয়ম ক্যানবেরাতে বেড়াতে এসেছেন, অস্ট্রেলিয়াতে সফরে এসেছেন ওনার একটি কাজে। আসুন ওনার সঙ্গে কথা বলি, ওনার সঙ্গে আলাপ করি। লুবনা মরিয়ম, শুরুতেই আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা দিয়ে অনুষ্ঠান শুরু করছি।
আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো লাগছে এখানে এসে। আমি এখানে বেড়াতেই কেবল আসিনি, আমি ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট। অ্যাডিলেডে 8 থেকে 13 একটা জয়েন্ট ডান্স কংগ্রেস হচ্ছে, ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স অ্যান্ড ডান্স অ্যান্ড দ্য চাইল্ড ইন্টারন্যাশনাল, দুই সংস্থা মিলে প্রায় 1000 খানিক নৃত্যশিল্পী সারা পৃথিবী থেকে আসবেন। আমার ভালো লাগছে, এই আমার প্রথম অস্ট্রেলিয়া আসা, আর ক্যানবেরা তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু জনশূন্য।
অসংখ্য ধন্যবাদ লুবনা মরিয়ম। আপনার সঙ্গে আজকের আলাপের শুরুতেই, আমাদের আলোচনা বা আমাদের আপনার সাথে গল্পের শুরুতে আজকের অনুষ্ঠানের জন্য আমি জানতে চাইব আপনার শৈশবের কিছু কথা। শৈশব থেকে যদি আমাদের শ্রোতাদের জন্য কিছু বলেন, শ্রোতা বন্ধুদের জন্য বলেন, যারা আপনাকে সকলেই চেনেন কিন্তু আপনার শৈশবকে হয়তো সেভাবে চেনে না, তাদের জন্য কিছু বলেন।
আমরা তো 60-এর দশকে মানুষ হয়েছি। আমি সবসময় বলি যে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে এরকম একটা প্রাণবন্ত সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা মানুষ হয়েছি, কারণ খুব কম প্রজন্মের এরকম সৌভাগ্য হয় যে দেশের জন্য, সংস্কৃতির জন্য, দেশের মানুষের জন্য পথে নেমে আন্দোলন করার। আর সেই আন্দোলন, সেই ভাষা আন্দোলন বলো কি সাংস্কৃতিক আন্দোলন, সেটা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের চরিত্র গঠন করেছে। আমি আবারও বলছি যে আমাদের এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। আর তাছাড়া আমার বাবা প্রয়াত সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, আর বর্তমানে আছেন আমার মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ডক্টর সুলতানা সরওয়াত আরাজামান। দুজনই অত্যন্ত বুদ্ধিমান আর সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আমার বাবা আজীবন বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমার মা তৃণমূল পর্যায়ে বহু কাজ করেছেন। সেজন্য আমাদের শৈশবটা ছিল ভীষণই প্রাণবন্ত। তাছাড়া বাবা মা আমাদেরকে বুলবুল ললিত কলা একাডেমিতে দিয়েছিলেন, আমাদের তিন ভাই বোনকে নাচ শিখছি, গান শিখছি, নাটক করছি। আর তাছাড়া তো রাজপথে তো সারাক্ষণ আন্দোলন হচ্ছে, আর তখনকার দিনে মেয়েরা খুব বেশি নাচ গান করতো না। আমরা দুই বোন নাচও করতাম, আমি নাচ করতাম, আমার বোন ডক্টর নায়লা খান গান করে। তো আমাদেরকে সবসময় যেই ভাইরা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্কুলে থাকতে নিয়ে যেতেন, চলো অনুষ্ঠান করতে হবে, প্রতিবাদী অনুষ্ঠান সব বাংলা একাডেমি।
60-এর দশকের কথা বলছেন, 60-70-এ?
60-70-এর দশকে এইভাবেই আমরা মানুষ হয়েছি। অনেক নানান রকম আইডিওলজির সাথে পরিচয় হয়েছে, কে মাওসুতং, কে শে গোয়াবারা, কে, মানে আমি মনে করি আমাদের একটা সৌভাগ্য। যে এত কিছু আমরা রাজপথে একবার নামলে বহু কিছু জানা হয়, ঘরের বাইরের অনেক রকম তথ্য, সেখান থেকে একটা দেশের প্রতি একটা অবিচল একটা টান, শুধু বলবো না কমিটমেন্ট।
শৈশবে আপনাকে কে অনুপ্রেরণা জোগালো নৃত্য নাচে আসার জন্য বা নাচকে শিল্প হিসাবে নেওয়ার জন্য?
আমার মা ডক্টর সুলতানা জামান, ওরা মানুষ হয়েছেন কলকাতায়, সেখানে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পড়তেন, ছোট থেকে ওখানে নাচ শেখানো হতো, সেজন্য আমার মা আমাদের দুই বোনকে নাচ শিখিয়েছেন, গান শিখিয়েছেন। তারপর বুলবুল ললিত কলা একাডেমি, সেখানে আমরা অনেক প্রভাবিত হয়েছি আতিকুল ইসলাম দ্বারা। আতিকুল ইসলাম তো পরবর্তীতে প্রয়াত হলেন, কিন্তু ওই যে সর্বক্ষণ নাচ করছি, গান করছি, লেখাপড়াও করছি। আজকালকার বাচ্চাদেরকে দেখি যে নাচ গান কিছুক্ষণ কিছুদিন করে তারপর বলে না বাবা পরীক্ষা আছে, ইয়ে আছে। আমি মেট্রিক পরীক্ষার পরের দিন আমরা ওই রাজা বীরেন্দ্রর জন্ম 50তম জন্মদিন ছিল, একটা কালচারাল ট্রুপে করে নেপাল গেছি, তার মানে পুরো মেট্রিক পরীক্ষাতে রিহার্সাল করেছি আর ফার্স্ট ডিভিশনও পেয়েছি, তাই না? এটাই আমি বাচ্চাদেরকে বলি যে সবকিছু একত্রে করতে হবে।
ধন্যবাদ শ্রোতা বন্ধু, আলাপ করছি রুবনাবনিমের সঙ্গে, আলাপের মাধ্যমে জানতে পারছি ওনার শৈশবের কথা, কিন্তু একটু যদি বর্তমান ওনার ক্যারিয়ার বা বর্তমান সময়কার নাচ নিয়ে ওনার সঙ্গে কিছু আলাপ করতে চাই, আমাদের যদি একটু বলেন, আপনি আপনি একজন গবেষক, আপনি একজন লেখক, ওই আঙ্গিকে আমাদের আপনার নিজের তৈরি করা কোন আপনি আপনি যোগ করেছেন এই নৃত্য সংস্কৃতিতে বা শিল্পতে, আপনার যোগ করা কিছু কথা নিয়ে যদি আমাদের কিছু আমাদের শ্রোতাদের জন্য কিছু বলেন।
আমি তো নাচ করি নিঃসন্দেহে, আর আমাকে নিজেকে নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতে সবচেয়ে ভালো লাগে, কারণ এইটা আমার সত্তাকে গঠন করে আমার নাচটা। কিন্তু তাছাড়াও আমি সংস্কৃত ভাষা নিয়ে লেখাপড়া করেছি, যেটাকে বলে সংস্কৃতজ্ঞ, আর আমার গবেষণার বিষয় হলো তন্ত্র। তন্ত্র বললে মনে হয় কি কঠিন কোন একটা ব্যাপার, আসলে সেটা নয়। আমি মনে করি যে পূর্ব বাংলা, ইস্ট বেঙ্গল, যেটা এক সময় ইস্ট পাকিস্তান হলো, এখন বাংলাদেশ হলো, এটা একটা একেবারে পুণ্যভূমি, কারণ এখানে অনেক অনেক উদার বিরাট দর্শন এখান থেকে উৎপন্ন হয়েছে, যে সহজিয়া দর্শন যেটা আজ পর্যন্ত আমাদের বক ফকিরদের মধ্যে, সেটা কিন্তু প্রথমে আমার গবেষণার মধ্যে যেটা আমি জেনেছি যে পূর্ব বাংলায় বৌদ্ধ বজ্রযান চর্চা ছিল, সেখানে হে বজ্রতন্ত্র নামে একটা অতীব সুন্দর পাণ্ডুলিপি পাওয়া গেছে, সেখানে প্রথম সহজ এই শব্দটা ব্যবহৃত হয়। আর এই সহজিয়া যে দর্শনের মধ্যে মূল বিষয়টা হলো করুণা, করুণা আর জ্ঞানের মাধ্যমে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। সেজন্য আমি মনে করি পূর্ব বাংলা যেটা এখন বাংলাদেশ, এটা একটা করুণার ভূমি। এই যে পদ্মা নদীর ধারে ছোট্ট একটা ছেউড়িয়া গ্রামে লালন সাঁই কি বিশাল বিশাল দর্শন নিয়ে গান করেছেন, আমরা বলি অক্ষর জ্ঞানহীন, কিন্তু আমি বলি যে জ্ঞানী মানুষ। আর কিভাবেই বা সম্ভব হলো যে দিস ইউনিভার্সাল ফিলসফিস,
গড গিফটেড ট্যালেন্ট যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি,
এটা একটা গড গিফটেড ট্যালেন্ট না, এটা দিস এ হোল কালচার যেটা কয়েক হাজার বছর ধরে সেখানে চর্চা হচ্ছিল, সেখান থেকে সহজিয়া দর্শন আজ সহজিয়া বৌদ্ধ সহজিয়া থেকে নাথযোগী সহজিয়া, তারপর বৈষ্ণব সহজিয়া, আর এখন বাউল সহজিয়া, আর এখন আমাদের নতুন প্রজন্ম একেবারে ভীষণভাবে সেটাকে পেয়েছে, পেয়ে বসেছে, চর্চা করছে। এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার, কারণ আমি মনে করি এই সহজিয়া দর্শন আমাদেরকে মৌলবাদ থেকে রক্ষা করেছে, যেখানে চারিদিকে এমনকি ভারতেও মুসলমান, বিশেষ করে নতুন প্রজন্ম যারা মুসলমান শহরে মানুষ হচ্ছেন, যে ছেলেমেয়েরা, তারা কিন্তু সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা একাকিত্ব মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই কিন্তু আমাদের দেশের গ্রামেগঞ্জে যে ছেলেমেয়েরা আছে তাদেরকে রক্ষা করেছে এই সহজিয়া চর্চা, সহজিয়া গানের চর্চা।
মানে এরকম একটি সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টির মাধ্যমে তারা নিজেদেরকে নিজেদের খুঁজে পাচ্ছে, সংস্কৃতির মধ্যে খুঁজে পাচ্ছে, এবং তারা তাদের নিজের আত্মবিকাশ করতে পারছে একটি নির্মল একটা সুন্দর জীবনের মাধ্যমে।
কিন্তু আবার দেখছি শহরে যে বাচ্চারা এই সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে
তারাই বিপদগামী হচ্ছে, সেটা যেভাবেই হোক, হয়তো বা নেশাগ্রস্ত হচ্ছে, অনেকে অনেকভাবেই সবাইকে নষ্ট করছে, জীবনও নষ্ট করছে।
কারণ ও সেজন্য আমি বাবা মাদেরকে সবসময় বলি যে লেখাপড়া তো করবেই বাচ্চা, কিন্তু তার সাথে সাথে এই সংস্কৃতি চর্চা, আমাদের পুরো জীবনটা তো সেটা ধারা গঠিত, এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে আমাদের ছেলেমেয়েদেরকেও শিখিয়েছি। আমি মনে করি যে আবারও বলছি যে আপনারা যারা অস্ট্রেলিয়া আছেন, আপনাদের ছেলেমেয়েদেরকে যে কোনো এনি কালচারাল প্র্যাকটিস, তাই না, এটাতে তো মানুষের মনের বিকাশ হয় একটা, কেন করবে না? অস্ট্রেলিয়াতে যখন মানুষ হচ্ছে ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল, যে এত সুন্দর ওদের সংস্কৃতি, সেগুলো শিখুক বা সেটা না হোক হিপ হপ করুক, যাই করুক, কিন্তু কিছু একটা চর্চা করা উচিত।
যদি আমাদেরকে বলেন আমাদের শ্রোতাদের জন্য আপনার নিজের কর্মকাণ্ডগুলি যেগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষদেরকে বা তরুণদেরকে উৎসাহিত করছেন আপনার নৃত্যশিল্পের অঙ্গন থেকে।
আমাদের আমি বলি সাংস্কৃতিক সংগঠন সাধনা, যেটাকে আমরা বলি উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র, আমাদের কর্মকাণ্ড তিন ভাগে আমি ভাগ করতে পারি। একটা হলো গবেষণা এবং নথিকরণ, রিসার্চ এন্ড ডকুমেন্টেশন, যেখানে আমরা গ্রাম বাংলার বহু সাংস্কৃতিক চর্চা গবেষণা করি, সেটাকে তুলে ধরে রাখি ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, আর যারা চর্চা করেন তাদের একটা সাপোর্ট সিস্টেম আমরা বানাতে চেষ্টা করি। লাঠিয়ালদের সাথে কাজ করি, প্রায় 20-30টা মেয়ে লাঠিয়ালদেরকে আমরা স্কলারশিপ দিই যাতে ওরা এই চর্চাটা বজায় রাখে। আর দ্বিতীয় হলো আমাদের ট্রেনিং, নানান রকম ওয়ার্কশপস করাই, শুধু দেশের শিল্পীদের দিয়ে না, নানান বিদেশ থেকেও অনেকে এসে আমাদের সাথে কাজ করেন, ট্রেনিং দেন। আর তৃতীয় হলো ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন, নতুন প্রযোজনা, নানান রকম আমার সাধনার প্রায় 25টা প্রোডাকশন আছে, আমরা অস্ট্রেলিয়া কোনো সময় আনতে পারলে খুব খুশি হতাম। তো এই হলো, আর আমার নিজের কাজ হলো গবেষণার ক্ষেত্র, আমি যেটা বললাম যে সৌন্দর্য তত্ত্ব বা ইন্ডিয়ান এস্থেটিক্স, আর ইন্ডিয়ান এস্থেটিক্স করতে গিয়ে আমি ধীরে ধীরে একটু তন্ত্রের সাথে যুক্ত হয়ে গেছি, হে বজ্রতন্ত্র নিয়ে কাজ করছি, কারণ হে বজ্রতন্ত্র যেটাকে বলে ওয়াটার শেড টেক্সট, সেখান থেকে প্রথম সাহাজা যে এই দর্শনটা উত্থাপিত হয়।
গোয়িং ব্যাক টু ইয়োর অ্যাক্টিভিটিস, তার মানে তরুণদেরকে নিয়ে যেই আপনি তিনটে কাজ করছেন বাংলাদেশে, সেখানে ওরা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমে আসে? মানে এটাকে একটা ইনস্টিটিউট, মানে আমি জানতে চাচ্ছি খুবই সাধারণভাবে, সেটা হচ্ছে যে একজন বাংলাদেশের তরুণ বা কিশোর বা কিশোরী যারা ম্যাট্রিক বা যারা এসএসসি এইচএসসি পাস করলো, তারপরে কি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাদের ইনস্টিটিউটের মাধ্যমে তারা এগিয়ে যাবে? এই সম্বন্ধে যদি একটু বলেন।
আমাদের একটা সিস্টার অর্গানাইজেশন আছে কল্পতরু, যেটা আমরা নাচ গান নাটক ইত্যাদি সে প্রশিক্ষণ দিই, সাধনা আর কল্পতরু একসাথেই চলে। আর তাছাড়াও আমরা সাধনার যে আমার একটা ডান্স কোম্পানি আছে 20-25 জনের, মাঝে মাঝে ছেলেমেয়েরা আসে যোগ দেয়। আর আমরা আরেকটা করি যে বৃত্তিতে প্রতি বছর একজন করে নৃত্যশিল্পীকে, শহরের নৃত্যশিল্পীকে বৃত্তি দিই, আর একটা গ্রাম বাংলার বললাম লাঠিয়াল মেয়েদেরকে বিশেষ করে বৃত্তি দিই। কারণ আমরা চাই যে নতুন প্রজন্ম সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত থাকুক।
কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং নিজেদেরকে সম্পৃক্ত করছেন, কিন্তু তারা কি এটা প্রফেশন হিসেবে, তাদের পেশা হিসেবে নিচ্ছেন নৃত্যকে, না তারা এটা শখে করছেন?
না, একেবারে পেশা হিসেবে। আমার সাথে তো 20-25 জন যারা নৃত্যশিল্পী আছে, তার আমরা এটাকে একটা একটা মডালিটি বার করেছি, একটা মডিউল তৈরি করেছি। আমরা কর্পোরেট শোজ করি, সেখান থেকে আমাদের কিছু আর্নিংস হয়। সেই আর্নিংস আমরা আমাদের কোর গ্রুপ অফ 25 ডান্সার্স ওদেরকে দিই। তাছাড়া আমরা কিছু সেভিংস করি, সেখান থেকে আমরা প্রোডাকশন করি। তারপর কর্পোরেট বডিজরা যাদের জন্য আমরা কর্পোরেট শোজগুলো করি, তাদের কোনো কিছু প্রোডাক্ট লঞ্চ আর কোনো কি নানান রকম অ্যাওয়ার্ড সেরিমনি এগুলো করি আমাদের প্রোডাকশনের সময়, তখন আমরা ওদেরকে বলি এখন তোমরা আমাদেরকে হেল্প করো।
ভালো লাগছে। তার মানে কর্পোরেট শো বা যেরকম অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে যখন আপনারা পারফর্ম করেন, তখন কোন দিকগুলো নিয়ে, কোন কোন নাচের কোন জিনিসগুলোকে আপনারা বেশি উপস্থাপন করেন যেটাতে শুধুমাত্র আপনাদের পরিচিতি নয় বরং বাংলাদেশের সাহিত্যকর্মীর বা সাংস্কৃতিক কর্মী হিসাবে আপনার একটা সফলতা থাকে?
আমরা প্রথম থেকেই কর্পোরেট বডিজদেরকে বলেছি আমরা বলিউড করব না। ওদের খুব অনেক দল করে আর খারাপও করে না, কিন্তু আমরা করি না। আর
আমরা বিশ্বায়নের যুগে আমরা কাউকে ভালো মন্দ বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমরা নিজেদেরটাকে প্রমোট করার চেষ্টা করবো প্রথমত।
হ্যাঁ, আমরা আমাদের নৃত্যনাট্যের অংশবিশেষগুলো করি, রায় বেশে করি, অনেক লোক নৃত্য করি, শাস্ত্রীয় নৃত্য করি। প্রথম প্রথম কর্পোরেট বডিজ বিশেষ করে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা এগুলো ম্যানেজ করে তারা খুবই আশঙ্কা বোধ করতো যে এটা কি ওরা পছন্দ করবে। তারপর না, দেখা গেল যে না, সত্যি অ্যাপ্রিসিয়েট করছে, ভালো কাজ, ভালো জিনিস মঞ্চে আসলে সবার ভালো লাগে।
কারণ আমরা জানি আপনি খুবই পরিচিত বাংলাদেশে বর্তমান যুগ সময়ের রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানান গান এবং ওনার নৃত্যনাট্য নিয়ে আপনি উপস্থাপন করেছেন যেগুলো আপনি বহুল পরিচিত হয়েছেন, এ সম্বন্ধেও যদি আমাদের কিছু বলেন।
আমরা ছোট্ট থেকে আমরা যে যুগে নাচ শিখেছি তখন রবীন্দ্র চর্চাটা ভীষণই সুদৃঢ় ছিল। আর আতিকুল ইসলাম যার কথা আগে বলেছি, উনি সদ্য তখন এই mid-1960s শান্তিনিকেতন থেকে পাশ করে ইস্ট ওয়েস্ট সেন্টার ইন হাওয়াই, সেখান থেকে কোরিওগ্রাফি করে আসলেন। সেজন্য আমরা রবীন্দ্রনাথ দ্বারা ভীষণ প্রভাবিত, রবীন্দ্র নৃত্যের চর্চা করেছি। কিন্তু আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান কল্পতরুতে আমরা কথক, ভরতনাট্যম আর মণিপুরী শেখাই। আর আমরা বাংলাদেশের যে মণিপুরী সম্প্রদায় আছে তাদেরকেও মণিপুরী শেখাই। খুব ইন্টারেস্টিং, কারণ ওরা আবার যেহেতু মণিপুর থেকে একটু বহু 100-200 বছর হয়ে গেছে, একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য ওদের নাচের চর্চাটা একটু শিথিল। যদিও গানের ভান্ডারটা, বৈষ্ণব পদাবলীর গানের ভান্ডারটা অতীব চমৎকার, আমরা বরং তাদের কাছ থেকে সেগুলো গ্রহণ করছি, ব্যবহার করছি, আর আমরা বিনিময়ে তাদেরকে নাচ শেখাই।
শ্রোতা বন্ধু, আসুন শিল্পীর পছন্দের গানটি শুনি।
মম চিত্তে নীতি নৃত্যে কেহে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কেহে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে তিনি দঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে থই থই তাতা থই থই।
গানের বিরতির পরে শিল্পী লুবনা মরিয়মের সঙ্গে আরেকটু আলাপ চালিয়ে যাই। আসুন লুবনা মরিয়ম, আপনার সঙ্গে এখন কথা বলতে বলতে আমার যেটা সবচেয়ে বেশি মনে হচ্ছে, আপনি যখন আমাদের অস্ট্রেলিয়াতে বেড়াতে আসলেন এবং আপনি নিজে প্রচুর সাংস্কৃতিক কর্মের সঙ্গে জড়িত, আমাদের যদি একটু বলেন যে এখানকার আমাদের নতুন প্রজন্ম কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারে, যেটা হয়তো বাংলাদেশে আপনাদের সঙ্গে কোন কোলাবোরেশনে অনুষ্ঠান করতে পারে, নাচ করতে পারে বা স্টেজ পারফরমেন্স করতে পারে।
এখানে যারা ঢাকা থেকে এসে শিল্পাঙ্গনে কাজ করছেন, আমি সত্যি তাদের সাধুবাদ দিই, কারণ সীমিত রিসোর্সেস এর মধ্যে দিয়ে তা চালিয়ে যাচ্ছেন। আমি সবসময় তাদের সহায়তা করতে রাজি আছি, আমরা এসে ওয়ার্কশপস করাতে পারি, যেটাকে বলে কালচারাল আউটরিচ। আমরা কিন্তু ওখানে সাংস্কৃতিক যেটা আউটরিচ সেটা আমরা বাংলাদেশেও করি। ব্র্যাক যে সংস্থাটা আছে তাদের 85টা কিশোর কিশোরী ক্লাব আছে সারা বাংলাদেশে, সেই বাচ্চাদের জন্য আমরা নাচ গান কবিতা নাটকের ওয়ার্কশপস এক সপ্তাহ ধরে করাই। আর আরেকটা জিনিস আমরা করি, একটা আমাদের শক্তি বলে একটা ডান্স আউটরিচ আছে, যেটা সীমান্তবাসী মানে মার্জিনালাইজ কমিউনিটিজ এর যে বাচ্চা কিশোর কিশোরী তাদের জন্য করি। সব দেখি খুব জড়ো সড়ো হয়ে প্রথম দিন আসে ছেলেমেয়েরা, কেউ কারোর সাথে কথা বলছে, বিশেষ করে মেয়েরা ছেলেদের সাথে কথা বলছে না, ছেলেরা মেয়ের, কিন্তু এক সপ্তাহ বাদে মানে সব কিছু তাদের মধ্যে যে জড়তা চলে যায়, গান করছে নাটক করছে, একটা পরিবারের মতো হয়ে যায়। তো আমি মনে করি এই ধরনের কালচারাল আউটরিচ খুবই গুরুত্বপূর্ণ। যে বাচ্চারা এখানে মানুষ হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ান বাংলাদেশি বা বাংলাদেশি অস্ট্রেলিয়ান, তাদেরকে নিজেদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু আমি মনে করি যে আমি আগেও বলেছি যে শুধু বাংলাদেশি কেন, যে কোনো কালচারাল আউটরিচ এখানকার স্থানীয় যে কালচারাল আউটরিচ সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বাচ্চারা তো অস্ট্রেলিয়ান। আমি তো সাংস্কৃতিক অঙ্গনে আজকে প্রায় 50 বছর ধরে আছি, আমি গত 10 বছর ধরে লক্ষ্য করছি যে কালচারাল ডিপ্লোমেসি, সাংস্কৃতিক কূটনীতি, যেটা সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। মানে আপনি থেকেই আমাদের সাথে গেটে ইনস্টিটিউট, জার্মান কালচারাল সেন্টার, আমেরিকান সেন্টার, ইন্ডিয়ান কালচারাল সেন্টার, তো অবশ্যই সবাই আমাদের সাথে যোগাযোগ করে, আর সেখানকার শিল্পীরা আমাদের সাথে এসে কাজ করেন, আমরা সেখানে গিয়ে কাজ করি। কারণ আমার মনে হয় ধীরে ধীরে একটা উপলব্ধি হচ্ছে যে সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে একে অপরকে আমরা চিনতে পারবো, দূরত্ব কমাতে পারবো, মেলবন্ধন হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এই কালচারাল প্র্যাকটিসেস আর ভেরি ইম্পর্ট্যান্ট। কালচারাল হেরিটেজ, ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ নিয়েও আমরা ইউনেস্কোর সাথে কাজ করছি। আমি আবার বলবো যে ছেলে মেয়েদেরকে যে কোনো সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত, সাংস্কৃতিক কেবল না, ক্রীড়া হতে পারে, স্পোর্টস হতে পারে, ইট কুড বি এনি, যোগা আর ক্রিকেট আর ফুটবল আর জুডো কারাতে। কারণ একটা জিনিস, আমাদের বাংলাদেশি ব্রিটিশ ডান্সার আকরম খান, হু ইজ নট সাপোজ টু বি দ্য লিডিং ডান্সার ইন দ্য ওয়ার্ল্ড, উনি খুব মজার একটা কথা বলেছেন যে যে কোনো কাইনেস্থেটিক অ্যাক্টিভিটি, শরীরের যে অকেজো স্নায়ুগুলো আছে সেগুলোকে সতেজ করে ফেলে, যেটাকে বলা হয় নিউরোজেনেসিস। সো এনি সর্ট অফ অ্যাক্টিভিটি হেল্পস আ চাইল্ড টু ডেভেলপ বিউটিফুলি। আমি আমি তো বলবো যে হ্যাঁ, পড়াশোনা তো করবে ছেলেমেয়েরা, কিন্তু তার সাথে সাথে সাংস্কৃতিক চর্চা খুব প্রয়োজন।
আপনাকে আমাদের বাংলা রেডিও ক্যানবেরাকে সময় দেওয়ার জন্য আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং ধন্যবাদ।
আমার খুব ভালো লাগলো, আর আমার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সাথে গল্প করতেও ভালো লাগে। আমি তো সবসময় ছোটদের সাথে কাজ করি। আমি ভীষণ ভীষণ দোয়া করব যে বাচ্চারা সব ভালো থাকুক, যেমন ভাবেই থাকুক, দিকে দিকে বিকাম অস্ট্রেলিয়ান, দে ডোন্ট হ্যাভ টু বি বাংলাদেশি অস্ট্রেলিয়ান, কিন্তু যাতে ভালো থাকুক।
অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangla@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আপনি যদি বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারেও অনুসরণ করতে পারেন। আজকের অনুষ্ঠানের বাজানো গানটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি, রাকিবুল শেখ। শুভরাত্রি।